ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, আর ভারত ও বাংলাদেশে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা বিষয়ে আমির খসরুর রিপোর্ট।
আবার রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবিতে এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অসংখ্য নিখোঁজ রয়েছেন।
সম্ভাব্য জঙ্গি হামলা নিয়ে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার এক জঙ্গি ছক বন্ডল করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
আমেরিকান নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা বিষয়ক তদন্ত সম্পর্কে সংবাদ বিশ্লেষক মাহমুদুল্লাহ সাক্ষাৎকার।
তাদের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড জুরিকে দেওয়া হয়েছে, তার ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করার পরে এখন আপাতত গৃহবন্দী রাখা হয়েছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সেলিম হোসেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে সহযোগিতা না করা এবং ফেডারেল এজেন্টের কাছে মিথ্যা বলার দায় স্বীকার করবার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর একসময়কার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জর্জ পাপাডোপোলাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন। এক বছর আগে ট্রাম্প 30 বছর বয়সী জ্বালানি এবং তেল বিশেষজ্ঞ পাপাডোপোলাসকে এক্সেলেন্ট গায়ে আখ্যা দিয়েছিলেন, আর নতুন টুইটার বার্তায় তিনি বলেছেন কম লোকই জানত জর্জ নামের ওই তরুণ নিচু পর্যায়ের স্বেচ্ছাসেবীকে, যে ইতিমধ্যেই মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্প প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিষয়টি তদন্ত করতে গিয়ে নানা ধরনের ঘটনা বেরিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে অর্থ পাচার, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সাবেক ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানাকোভিচের সহায়তা করবার অভিযোগ গঠিত হওয়া তারই অংশ। রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি ম্যানাফোর্ট এবং তার সাবেক এক ব্যবসায়ী বন্ধু রিক গেটসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। রবার্ট মুলার তাঁর 5 মাসের তদন্তের পর এই প্রথম জনসমক্ষে একটি অভিযোগ প্রকাশ করলেন, যদিও তা নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। ম্যানাফোর্ট এবং গেটস দুজনই আদালতে নো গিলটি বলে দোষ অস্বীকার করেছেন। আদালত দুজনকেই গৃহবন্দী রাখবার নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায় জানুয়ারিতে রিপোর্ট প্রকাশ করেছিল যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে জেতানোর জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবার কাজ তদারকি করছিলেন। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ওই অভিযোগ বাতিল করে অস্বীকার করে বলেছেন যুক্তরাষ্ট্রের বা অন্য কোনো দেশের নির্বাচনে তারা হস্তক্ষেপ করছে এরকম কোনো প্রমাণ নেই। ট্রাম্প নিজেও বারবার বলেছেন তার প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা বিষয়ক তদন্তে সামাজিক মাধ্যমে রাশিয়া সমর্থিত গোষ্ঠীর 80,000 পোস্টের প্রমাণ মিলেছে, যাতে 12,60,000 আমেরিকানের কাছে পৌঁছেছে সেই বার্তা। মঙ্গলবার সেনেট কমিটির কাছে টুইটার, ফেসবুক এবং গুগলের অ্যাটর্নিরা সাক্ষ্য দেওয়ার সময় এই তথ্য উঠে আসে। ফেসবুক এবং টুইটারে তাদের বিশেষ কৌশলী যথাক্রমে কলিন স্ট্রেচ এবং সিন এজেট সাক্ষ্য দেবেন আগামীতে। গুগলের পক্ষে ওই শুনানিতে থাকবেন গুগলের পরিচালক তথ্য রিচার্ড স্যালাগারো। বাংলাদেশ বিমানের এক পাইলট সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারা বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল, এমন রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে।
র্যাবের দাবি, পাইলট সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গে বাসভবনে হামলা করার পরিকল্পনা নিয়েছিলেন। তাছাড়া বিমান যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্য নিয়ে যাওয়ার বিষয়েও পরিকল্পনা ছিল। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে 26 সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পাইলট সাব্বির সর্বশেষ গতকাল সোমবার ঢাকা কলকাতা ঢাকা ফ্লাইট পরিচালনা করেন। গত 14 সেপ্টেম্বর র্যাব মিরপুর দারুসালাম এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে নিজেদের বোমা বিস্ফোরণে জেএমবি সদস্য মীর আকরামুল করিম ওরফে আবদুল্লাহ তার 2 সহযোগী নিয়ে গৃহীত হন। এরপর ব্যাপক তদন্ত শেষে গত 26 অক্টোবর আবদুল্লাহর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বিল্লাল হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পাইলট সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পাইলট সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলা পরিকল্পনার কথা স্বীকার করেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় আত্মঘাতী ড্রাগ বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত ও অসংখ্য আহত হয়েছে। ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। কিছুদিন আগে আত্মঘাতী বোমা হামলাকারী একটি শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে 50 জনকে হত্যা করে, সেই হামলার দায়ও নিয়েছিল ইসলামিক স্টেট। ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
খালেদা জিয়া অক্ষত রয়েছেন, তবে পেট্রোল বোমায় দুটি বাস পুড়ে গেছে। ধাওয়া পাল্টা দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে ছিলেন সাংবাদিক নাজমুল হক শামীম, তিনি জানান ফেনী জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের এই ঘটনার জন্য সরকারি দলকে দায়ী করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানিয়েছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে নানা বাধা অতিক্রম করে সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসেন অসংখ্য রোহিঙ্গা। জাতিসংঘ মিয়ানমারের এই অভিযানকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে, তবে মিয়ানমার সরকার ওই জাতিগত নিধন শব্দটি অস্বীকার করেছে। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার রিপোর্টে জানিয়েছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ পর্যন্ত 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ইঞ্জিন চালিত নৌকায় করে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে ডুবে গেলে 5টি শিশু, 1 নারী সহ 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মানবিক সাহায্য সহায়তাকারী সংস্থার কর্মীরা জানান, 25 আগস্ট থেকে এ পর্যন্ত কমপক্ষে 300 জন রোহিঙ্গা বঙ্গোপসাগরে এবং নাফ নদীতে ডুবে মারা গেছেন। এদিকে মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার ওই দেশটির প্রভাবশালী সংবাদপত্র ইরাবতী বলছে, রোহিঙ্গা ওই দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চায়, তাদের ওই দেশের সরকার 4টি চেকপোস্ট দিয়ে দেশে ফেরত নিতে রাজি আছে। প্রতিদিন 300 জন করে ফেরত নেওয়া হলে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 9 লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরত যেতে কমপক্ষে 8.5 বছর সময় লাগবে বলে বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন। ঢাকা মিয়ানমারের দেয়া 1993 সালের চুক্তিভিত্তিক প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক নন, এমন বক্তব্য প্রচার করায় বাংলাদেশ পাকিস্তানের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে ওই ভিডিওর ভাষ্য মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন স্বায়ত্ত শাসন, এমন বক্তব্য প্রচার করায় বাংলাদেশ পাকিস্তানের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে। এলক্ষে মঙ্গলবার অপরাহ্নে ঢাকাস্থ পাকিস্তানের রাষ্ট্রদূতকে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে তলব করে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ওই প্রতিবাদপত্রে ভবিষ্যতে এ ধরনের ইতিহাস বিকৃতি না করার জন্য ইসলামাবাদের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের ইতিহাস বিকৃতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। পাকিস্তানের রাষ্ট্রদূত ভিডিওটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন, আর এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে এই ভাষণ নিবন্ধিত হল। 1992 সালে চালু হওয়া এই উদ্যোগে এ পর্যন্ত বিশ্বের 427টি ঐতিহাসিক দলিল সংরক্ষণ করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সাংবাদিক নির্যাতনের দিক দিয়ে সোমালিয়া টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান দখল করেছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে রিপোর্ট অনুসারে সোমালিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার প্রকাশিত 10th অ্যানুয়াল গ্লোবাল ইম্পিউনিটি ইন্ডেক্সে বলা হয়, দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধে বিপন্ন সোমালিয়ায় গত 1 দশকে 2 ডজন সাংবাদিক হত্যা হয়। একইভাবে 6 বছরের গৃহযুদ্ধে থাকা সিরিয়া এদিক দিয়ে দ্বিতীয় অবস্থানে। সিরিয়ায় বিপুল সংখ্যক সাংবাদিক হত্যা করা হয় এবং হত্যাকারীরা কোনো বিচারের সম্মুখীন হয়নি। ইরাকের অবস্থান তৃতীয়। ইরাকের বিভিন্ন স্থানে ইসলামিক স্টেটের প্রভাব থাকায় তারা সাংবাদিক হত্যা করেছে। এ তালিকায় চতুর্থ রয়েছে দক্ষিণ সুদান, পঞ্চম স্থানে ফিলিপাইনের নাম। সিপিজের প্রতিবেদনে ষষ্ঠ স্থানে মেক্সিকো, সপ্তম স্থানে পাকিস্তান, অষ্টম ব্রাজিল, নবম রাশিয়া, দশম বাংলাদেশ, 11তম নাইজেরিয়া ও 12তম ভারতের নাম। প্রতিবছর আফগানিস্তানের নাম প্রথম দিকে থাকলেও এবার আফগানিস্তানের নাম এই তালিকায় নেই। বলা হচ্ছে সেখানে সাংবাদিক হত্যার পরিমাণ কমে গেছে। ক্যাটালোনিয়ার বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লোস পুইগমন্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তিনি বেলজিয়াম গেলেও বলেছেন তিনি বেলজিয়ামে আশ্রয় প্রার্থনা করছেন না। মঙ্গলবার ব্রাসেলসে তিনি বলেছেন, আমি এখানে আশ্রয় নিতে আসিনি, নিরাপত্তার কারণে এসেছি। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্থাপনার পর চীনের সঙ্গে সৃষ্ট 1 বছরের কূটনৈতিক উত্তেজনার অবসান ঘটাতে আগামী সপ্তাহে চীন ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সামনাসামনি বৈঠক হচ্ছে। শি জিনপিং এবং মুন জায়ে একই সঙ্গে বৈঠক করবেন অ্যাপেক বৈঠকের পাশাপাশি। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতিসহ নানা অভিযোগের বিচার এড়াতে সিনাওয়াত্রা গত মাসে দেশ থেকে পালিয়ে গেছেন। এই ছিল
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের নির্বাচন প্রচারের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিষয়টি তদন্ত করতে গিয়ে নানা তথ্য বেরিয়ে আসছে। এরই মধ্যে আদালত দুজনকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে নানা দিক নিয়ে আমরা নিউ ইয়র্কে কথা বলি সিনিয়র ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহর সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি ম্যানাফোর্ড এবং তার সাবেক এক ব্যবসায়ী বন্ধু রিক গেটসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং আদালত দুজনকেই গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সবশেষ কি অগ্রগতি হলো আমাদেরকে যদি একটু জানান সৈয়দ মাহমুদুল্লাহ।
অগ্রগতি তো ওই পর্যন্তই, তাদের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড জুরিকে দেওয়া হয়েছে, তার ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করার পরে এখন আপাতত গৃহবন্দী রাখা হয়েছে। তাদেরকে একজনকে বোধহয় $10 মিলিয়ন আর একজনকে $5 মিলিয়ন বন্ডে এই গৃহবন্দী রাখে, আর এক ধরনের জামিন দিয়ে তাদেরকে মানে গৃহবন্দী রাখা হয়েছে। এইটার সর্বশেষ মানে ওই যে ইন্ডিকমেন্ট, এটা ঘটনাটা এরকম, গ্র্যান্ড জুরি মানে প্রসিকিউটররা তার কাছে সব অভিযোগগুলো তাদের বক্তব্যগুলো উত্থাপন করেন, আইন অনুসারে তাদের কি কি অভিযোগ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, সেটাকে যদি তারা প্রাইম অফিসে যে তাদের কাছে মনে হয় যে না এগুলো গুরুতর এবং এগুলো নিয়ে বিচার করার মতো গ্রাউন্ড আছে, তাহলে তারা কেবলমাত্র সেগুলো গ্রহণ করেন এবং তার ভিত্তিতে মানে মামলা চলতে পারে। কিন্তু তার চেয়ে আরো বড় ঘটনা এখানে, তাদেরকে বিরাট অ্যামাউন্টের আপনার বন্ড দিতে হয়েছে এবং তারপর তাদেরকে গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হচ্ছে, ফলে গ্র্যান্ড জুরি এটাকে খুব গুরুতরভাবে নিয়েছেন বলে মনে হচ্ছে।
জি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র?
সেটা একটা লিগ্যাল টার্ম, সেটা হচ্ছে উনি যে কাজগুলো করেছেন সেটা মানে ট্যাক্স ফাঁকি দেওয়া এক ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে বলা যেতে পারে। তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তিনি বিদেশের সরকার থেকে ব্যক্তি থেকে লবিং করার জন্য পয়সা নিয়েছেন, বড় $মিলিয়ন নিয়েছেন, সেগুলো আবার বিদেশি ব্যাংকে রেখেছেন, সেগুলো আমেরিকায় এই এই রাষ্ট্রের যে আইনগত কর্তৃপক্ষ বাইরের কোনো ইনকাম থাকলে সেটা এখানে জানাতে হয়, এক সেটা বাইরে রাখা এখানে না জানানো, তারপর লবিং করলে সেটার জন্য রেজিস্টার্ড না করে নাম তালিকাভুক্ত না করে লবিং করা, এবং এমন ব্যক্তির জন্য তিনি লবিং করেছেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট যাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আজ্ঞাবহ ব্যক্তি বলে মনে করা হয়, এবং জনবিদ্রোহের মুখে সেই ব্যক্তি পদত্যাগ করার পর সেখানে নতুন সরকার গঠিত হয়েছে এবং তারপরই মানে সেখানে বিরাট ক্রাইসিস দেখা দিল, তার রাশিয়া সৈন্য পাঠিয়ে সেই ইউক্রেনের একটা অংশ ক্রিমিয়া দখল করে নিয়েছে, দখল করে রাশিয়া অন্তর্গত ঘোষণা করে দিয়েছে এবং বাকি ইউক্রেনকেও তারা মানে তাদের দাপটে রাখার আগ্রহ রাখার চেষ্টা করছে। এই নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্রচন্ড বিরোধ এবং সেই জন্যই তো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র সহ মানে ব্যাপক অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, ফলে ওইটা একটা গুরুতর ব্যাপার। ওই পার্টিকুলার ব্যক্তি এবং ওই সরকার, ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার সরকার, এবং তার থেকে টাকা নেওয়া, সেই টাকা গোপন করা, এগুলো বিরাট গুরুতর ব্যাপার।
এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কি আসলে গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অথবা প্রভাবিত করার বিষয়টি কোনোভাবে সম্পর্কিত?
প্রত্যক্ষভাবে না, কিন্তু এই ব্যক্তি ম্যানাফোর্ট, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের এককালে এক সময় কিছুদিনের জন্য চিফ ছিলেন, এবং তার সাথে তার আরেকজন ডেপুটি ছিলেন গেটস। গেটসকেও একইভাবে গতকাল গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তিনিও তার বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ আছে। তো রাশিয়ার আজ্ঞাবহ এক ব্যক্তির জন্য তারা কাজ করেছেন, সেইটার সাথে সূত্র ধরে তারা আরো কিছু কিছু তথ্য আছে হয়তো তাদের হাতে, এখনো পর্যন্ত যা প্রকাশ করছেন না রবার্ট মিলার, স্পেশাল প্রসিকিউটর। তো ফলে একটা কথা আছে আমাদের দেশে, বাংলাতে প্রবাদ আছে, নাক টানলে মাথা আসে। তো কিছু সূত্র তাদের হাতে আছে, কিন্তু এই কালকের এই দুটো ছাড়াও আরো এক ব্যক্তি পাপাদোপোলাস, তাকে মানে অভিযুক্ত করা হয়েছে, এবং তিনি তার অপরাধ স্বীকার করে বিবৃতি দিয়েছেন মুলার টিমের কাছে, এবং সেটাও গ্র্যান্ড জুরির কাছে পেশ করা হয়েছে, এবং তারটা আরো অনেক ড্যামেজিং।
ওই বিবৃতিতে তিনি কি বলেছেন?
তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন অল্পকালের জন্য। তিনি বলছেন যে তিনি রাশিয়ান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ান সরকারের কাছে, হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন ট্রাম্পের বিরুদ্ধে, তার সম্পর্কে হাজার হাজার অত্যন্ত ক্ষতিকর তথ্য আছে, যেটা যদি ট্রাম্প ক্যাম্পেইন পায় তাহলে হিলারি ক্লিনটনকে ভয়ঙ্কর ভাবে অপদস্থ, ক্ষতিগ্রস্ত করতে পারবে, তার সম্মানহানি করতে পারবে, তার পরিস্থিতিটা মানে জনগণের কাছে অত্যন্ত নাজুক করে তুলতে পারবে। এই ধরনের ডকুমেন্ট হাজার হাজার আছে বলে তাকে বলা হয়েছিল, এবং সেটা তিনি বিভিন্ন লোক তার সাথে যোগাযোগ করেছে, একজন ব্রিটিশ প্রফেসর তার সাথে রাশার যোগাযোগ ছিল, এক ভদ্র মহিলা যার সম্পর্কে তিনি তাকে ধারণা দেওয়া হয়েছিল তিনি প্রেসিডেন্ট পুতিনের ভাগ্নি, এই সমস্ত তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন, এবং তাদের তারা বলেছিল তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, তখনকার ক্যান্ডিডেট ট্রাম্পের সাথে যোগাযোগ করতে চায়, এবং তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন সেই ক্যাম্পেইনের। এটা অত্যন্ত ড্যামেজিং প্রমাণিত হতে পারে। এখনো পর্যন্ত এই পর্যন্ত এটা আমার স্পষ্টভাবে উল্লেখ করা উচিত বিশেষ জোর দিয়ে, যে কোনো তথ্যই পর্যন্ত পাওয়া যায়নি যাতে বলা যাবে যে ট্রাম্প কোনোভাবে এসবের সাথে সংশ্লিষ্ট ছিলেন বা রাশিয়ার সাথে তার কোনো কোলিউশন ছিল, কিন্তু সেটা প্রমাণ এই পর্যন্ত হয়নি, সেরকম কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। কিন্তু তার ক্যাম্পেইনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে ক্ষতিকর তথ্য রাশিয়ার থেকে নেবার চেষ্টা করেছেন, এবং তার সাথে তারা যোগাযোগ করেছেন রিপিটেডলি। তিনি আবার ক্যাম্পেইন ম্যানেজার সম্ভবত ম্যানাফোর্টকে সে ব্যাপারে ইমেইল করেছিলেন, এই ধরনের তথ্য আসছে। তো ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তার ক্যাম্পেইনের লোক তার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে তথ্য নেওয়ার জন্য রাশিয়ার সাথে যোগাযোগ করেছে, এটা এক ধরনের পরোক্ষ কোলিউশন বলে এখন পর্যন্ত এটা প্রমাণ হয়, কিন্তু প্রত্যক্ষ কোলিউশনের কোন রকম তথ্য এখনো নাই, কিন্তু এইটা ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এটা এইটাকে টান ধরে আর কি কি তথ্য পাওয়া যায় এবং তিনি আর কি কি তথ্য দিয়েছেন, তার সাথে আর কার কার যোগাযোগ হয়েছিল, এগুলো এখনো পর্যন্ত তারা প্রকাশ করেনি, কিন্তু তিনি আরো অনেক তথ্য দিয়েছেন বলে পত্রপত্রিকায় প্রেসে স্পেকুলেশন হচ্ছে।
জি, আপনি যেমনটা বলছিলেন যে একজন দোষ স্বীকার করেছে, কিন্তু ম্যানাফোর্ড এবং গেটস দুজনই আদালতে দোষ অস্বীকার করেছে, তাহলে আসলে আইনি প্রক্রিয়াটি কিভাবে অগ্রসর হবে?
দেখা যায় যিনি অভিযুক্ত তিনি বলেন যে না আমি নির্দোষ, সেটাও এক ধরনের আইনি প্রক্রিয়া। তারপরে অনেক সময় দেখা যায় তিনি যদি এমন অবস্থা তার বিরুদ্ধে এমন সব সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যে তার দীর্ঘমেয়াদী জেল হবে, প্রচন্ড ভয়ঙ্কর পরিস্থিতির তিনি সম্মুখীন হবেন, তখন তারা প্রসিকিউটরদের সাথে এক ধরনের অপসফা করার চেষ্টা করেন, যে জেলটা যেন কম করে দেওয়া হয়, অন্যান্য দণ্ড যেন কমানো হয়, এই ধরনের। কিন্তু এক্ষেত্রে মানাফোর্ট এবং গেটসের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তাদেরকে যদি এই ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয় এবং দীর্ঘমেয়াদী জেল হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে ক্ষমা করে দিতে পারবেন। প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষমতা প্রায় অসীম, সীমা এর কোন সীমা নেই বলা হয়ে থাকে। ফলে সেই কারণে তারা ওই ধরনের কোন রকম আপোষে যাবেন না, এটা ধরে নেওয়া যায়। কিন্তু তারা আমরা দোষী না বললেই দোষী না এটা বলা যায় না, কারণ রবার্ট মুলার অত্যন্ত অভিজ্ঞ একজন প্রসিকিউটর ছিলেন, দীর্ঘ জীবনে তিনি এরকম অনেক কাজ করেছেন, তিনি মানে এই দেশের সরকারের উচ্চ পদে ছিলেন, ফলে তার বিপুল অভিজ্ঞতা আছে এবং গ্র্যান্ড জুরি সমস্ত তথ্য উপাত্ত নিয়েই তো তাদেরকে অভিযুক্ত করেছেন এবং তাদেরকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন। ফলে তারা অভিযোগ আমরা দোষী না একথা বললেই রেহাই পেয়ে যাবেন বা তারা দোষী না এটা বলা মুশকিল। নিশ্চয় অনেক তথ্য আছে যেটা এখনো গোপন রয়েছে এবং সেটা বিচার চলাকালীন প্রকাশ পাবে বা ক্রমে ক্রমে কিছু কিছু তথ্য হয়তো বেরিয়ে আসবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলছেন যে তার প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার স্বার্থের মধ্যে সংযোগের বিষয়ে ফৌজদারি ও কংগ্রেসের তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনি কি মনে করেন প্রেসিডেন্টের বক্তব্য কি সমর্থনযোগ্য?
প্রেসিডেন্ট তার বিরুদ্ধে অভিযোগ আসছে, তিনি জোর গলায় সেগুলা বারবার বলে আসছেন, সেটা তার দিক থেকে তিনি বলতেই পারেন। কিন্তু দেখুন, ফৌজদারি যে তদন্ত হচ্ছে এইটা তার প্রশাসনের পক্ষ থেকে, একে প্রশাসনেরই ব্যক্তি এই প্রসিকিউটর স্পেশাল প্রসিকিউটর নিযুক্ত করেছেন। আর বিশেষ করে কংগ্রেসে যে তদন্ত হচ্ছে সেই কংগ্রেসে উভয় পরিষদে, যুক্তরাষ্ট্র পার্লামেন্টকে তো তারা বলে কংগ্রেস, সেই কংগ্রেসের সেনেট হচ্ছে উচ্চসভা আর প্রতিনিধি পরিষদ হচ্ছে নিম্নসভা, দুই পরিষদেই তার দল রিপাবলিকান পার্টি মেজরিটি, তারাই তো তদন্তে সেই যে কমিটিগুলো জড়িত তাদের চেয়ারম্যান গুলো তারই দল রিপাবলিকান দলের, ফলে তারা কেবলমাত্র তার বিরোধী দলের কথায় কাবু হয়ে গিয়ে বা কনভিনসড হয়ে এই ধরনের তদন্ত নির্দেশ দেবে। তাদের কাছে প্রাইমা ফেসি ভিত্তি না থাকলে, তদন্ত করার মতো পরিস্থিতি না থাকলে তারা তদন্ত করবেন এটা বিশ্বাসযোগ্য না। ফলে তার এই বক্তব্য তিনি বলতেই পারেন কিন্তু তার দলই গ্রহণ করেনি।
সব মিলিয়ে এই গোটা প্রক্রিয়া এবং বর্তমান সময়ে দুজনের গৃহবন্দী হওয়া সবকিছু কি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর তার জনপ্রিয়তার উপর কোনো ধরনের প্রভাব ফেলছে?
এইটি একটি আবার প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোর গ্রুপ সাপোর্টার একদম, তাদের ভিতরে এর কোন রকম প্রতিক্রিয়া পড়ছে বলে মনে হয় না। 2-1% এর মধ্যে পড়তে পারে কিন্তু তারা অটল তার প্রতি সমর্থনে, কিন্তু তাদের সংখ্যা এমন না যে তারা তার টোটাল ভোটারের মানে সংখ্যাগরিষ্ঠ অংশ। কিন্তু তারপরও এটার একটা গুরুত্ব আছে আরেকটা কারণে, সেটা হচ্ছে তার সেই কোর ভোটাররা যে সমস্ত স্টেটে বেশি সেইখানে রিপাবলিকান পার্টির যে সমস্ত প্রার্থী আগামী বছরের নির্বাচনে নিম্নসভায় এবং সেনেটের জন্য পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হবেন, তারা যদি মনে করেন তার এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সমস্ত সাপোর্টাররা খুব বিপুল, তাহলে তারা ট্রাম্পের প্রতি জোর সমর্থন দিয়ে যাবেন। তারা যতই কনভিনসড হন না কেন তার বিরুদ্ধে প্রমাণ থাকতে পারে কলিউশনে, তারপরও তারা সমর্থন দিয়ে যাবেন তাদের আসন রক্ষা করার জন্য, পুনর্নির্বাচিত হওয়ার জন্য। ফলে এইটা তার জন্য একটা শক্তি। কিন্তু তার বাইরে গিয়ে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার বা ডেমোক্রেটিক ভোটার, তাদের ক্ষেত্রে উপর কতটা প্রতিক্রিয়া পড়বে এখনো বলা মুশকিল। তবে একটা মানে তো প্রমাণ আছে, এই প্রেসিডেন্ট হওয়ার পর এই ওনার এখনো 1 বছর পূর্ণ হয়নি, আরো 4 মাস বাকি আছে, 8 মাসের মতো হয়েছে। 8 মাসের সময়ে একটা প্রেসিডেন্টের জনপ্রিয়তার যে জরিপ করা হয় তার হিসাবে উনি সর্বনিম্ন, মাত্র দেশের 38% লোক তার প্রতি সমর্থন আছে। এটা একটা জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে, তো এইটা একটা প্রমাণ যে সারা দেশের জনগণের মধ্যে তার জনপ্রিয়তার ব্যাপারে, যদি সামগ্রিক জনগোষ্ঠী ধরা হয়, বেশ একটা ধস নেমেছে। এবং এই ধরনের আরো যদি ড্যামেজিং ক্ষতিকর তথ্য ইত্যাদি আসে, সেটা আরো নামতে পারে, এবং তাতে করে তার বিভিন্ন ধরনের যে আপনার তিনি ওবামা কেয়ারকে সম্পূর্ণরূপে বানচাল করে বাতিল করে দেওয়ার চেষ্টা করছেন, আবার সেনেটে উত্থাপন করার চেষ্টা করছেন, সেটা কতটা সফল হবে, তার ট্যাক্স আইন কিছুটা অগ্রসর হয়ে গেছে, এইটা পূর্ণভাবে তিনি করতে পারবেন কিনা তার দল, এই সমস্ত প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন যেমনটা আপনি বলছিলেন, সেটা কি কেবলই রাশিয়া সংক্রান্ত বিষয় অথবা অন্য কোনো বিষয় রয়েছে? এই জনপ্রিয়তার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টিকে আপনি মনে করেন?
এটি তার ক্রেডিবিলিটি, যে তার সম্পর্কে তার যে নির্বাচিত হয়েছেন সেই নিয়েই তো প্রশ্ন উত্থাপিত হচ্ছে, সেটা একটা অন্যতম প্রধান কারণ। আরেকটা কারণ হচ্ছে তার ইমিগ্রেশন নীতি, তিনি যে কঠোর অবস্থান নিয়েছেন, মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ করবেন, তারপর এখানে ইমিগ্রেশনের ব্যাপারে অত্যন্ত কঠোর নীতি নেওয়া, অবৈধভাবে যারা আছে তাদেরকে ব্যাপক হারে বহিষ্কার করা ইত্যাদির ব্যাপারে তার যে নীতি, তো ইমিগ্রেন্ট কমিউনিটির ভিতরে তার একটা প্রভাব পড়বে, এবং জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে ইমিগ্রেন্ট কমিউনিটির ওপিনিয়ন নেওয়া হয়, সেটা একটা। তারপরে উনি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে সাধারণভাবে ওবামা কেয়ার স্বাস্থ্য বিমা যেটা ওবামা চালু করেছিলেন, যেটা বিপুলভাবে জনপ্রিয়, একমাত্র রিপাবলিকান পার্টির অত্যন্ত কঠোর সমর্থক ছাড়া আর জনগোষ্ঠীর ব্যাপক অংশের মধ্যে জনপ্রিয়তা হয়েছে, এবং তার অনেকে এমনকি তার কোর সাপোর্টারদের অনেকের দ্বারা উপকৃত, এবং তাদেরও অনেকে চাচ্ছেন যে এইটা থাকুক, সেটাও তিনি একবারে মানে খোল নিয়েছে, সব শুদ্ধ বাতিল করে দেওয়ার যে চেষ্টা করছেন। তবে একটার পর একটা অনেকগুলো কারণ, তারপরে পররাষ্ট্রনীতিতে তার যে ধরনের সব পদক্ষেপ, এটা নিয়েও অনেকের মধ্যে উদ্বেগ আছে। ইরানের সাথে তিনি চুক্তি বাতিল করে দেওয়ার পক্ষে আপাতত সেটা আধা বাতিলের মতো পর্যায়ে রেখে কংগ্রেসের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন, তো একটার পর একটা তার যে নীতি, এতে করে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিরোধিতা সৃষ্টি হয়েছে জনমনে, তো সবগুলো সম্মিলিত ভাবে তার জনপ্রিয়তায় ধস নেমার ক্ষেত্রে ভূমিকা রাখছে। কিন্তু এই রাশিয়ান কোলিউশনের ব্যাপারটা অন্যতম প্রধান কারণ বলে আমার কাছে মনে হয়।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাকে এই অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য।
জম্মু কাশ্মীরের স্বশাসন, ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন। আসলে ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন ভারত পাকিস্তানের সূচনা থেকেই কাশ্মীরের স্বশাসন সংক্রান্ত 370 সাংবিধানিক ধারা বিভিন্ন সময়ে প্রশ্ন ও সমস্যার সৃষ্টি করেছে। এ বিষয়েই আলোচনা করেছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত এবং ওয়াশিংটন স্টুডিও থেকে রোকেয়া হায়দার।
গৌতম গুপ্ত, কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রশ্নে যে বিতর্ক দেখা দিয়েছে আবার, তা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা জানি যে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময়, সেই ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের সময় কাশ্মীরকে নিয়ে একটি বিশেষ আইন করা হয়েছিল, কাশ্মীরের স্বশাসনকে নিয়ে, এবং তখন বাবা সাহেব আম্বেদকর এবং প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ, কাশ্মীরের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে এবং নানান, তখনও কিন্তু অনেক বাগবিতণ্ডা হয়েছিল যে কাশ্মীরকে কতটুকু স্বশাসন দেয়া যাবে, এবং তখন ওই 370 ধারা সংবিধানের প্রবর্তন করা হয়। তো কাশ্মীরের জন্য এই বিশেষ আইন কেন হয়েছিল, তার মধ্যে কী ছিল, সেটা যদি আপনি ব্যাখ্যা করেন।
এটা একটু পশ্চাৎপদ ব্যাখ্যা করা দরকার। ভারত যখন স্বাধীন হলো তখন মূল তো দুটো ভাগ হলো, ভারত আর পাকিস্তান, কিন্তু তাছাড়াও দেশীয় রাজ্য ছিল 600-700, কোনোটি ছোট কোনোটি তার চেয়ে বড়, এরকম। তা ঘটনাচক্রে আজকেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, যিনি তখন উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি সব রাজ্যগুলিকে বোঝালেন তোমরা আলাদা থাকতে গেলে নানান সমস্যা হবে এবং তোমরা এক বড় দেশের অধীনে থাকো, তোমরা যুক্ত হয়ে যাও, সেটাই ভালো। এটা হয়ে গেল। কিন্তু জম্মু কাশ্মীরের যিনি শাসক ছিলেন মহারাজ হরি সিং, তিনি তখনও মনস্থির করতে পারেননি যে তিনি কোথায় যোগ দেবেন। এর মধ্যে আমরা যতটা জানি পাকিস্তান থেকে কিছু উপজাতি সশস্ত্র বাহিনী কাশ্মীরে হানা দেয়। হরি সিং এর একার পক্ষে সেটা বাধা ঠেকানো সম্ভব ছিল না। তিনি জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করলেন যে তিনি সেনা পাঠান। নেহরু বললেন, দেখুন আপনারা তো এখনো একটা ভিন্ন স্বাধীন রাষ্ট্র, আপনাদের ওখানে আমি কি করে সেনা পাঠাবো, তার চেয়ে আপনারা ভারতে যুক্ত হয়ে যান।
আর একটি কথা এখানে উল্লেখ করা দরকার যে পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু কাশ্মীরি ছিলেন।
হ্যাঁ হ্যাঁ, তিনি কাশ্মীরি ছিলেন। তো এই যখন অবস্থা, তখন হরি সিং ভারতবর্ষে যুক্ত হওয়ার কাগজপত্রে সই করলেন, তারপরেই ভারত সেনা পাঠিয়ে ওই আক্রমণ রুখে দেয়।
কিন্তু তখন একটা জিনিস যে কাশ্মীরিদের স্বশাসন কিন্তু ছিল, কিন্তু শুধু প্রতিরক্ষা এবং কূটনৈতিক কার্যক্রমের বিষয়টা ভারতের
যখন হলো, তখন হরি সিং পদত্যাগ করে চলে গেলেন। ওখানে এলেন শেখ আবদুল্লাহ প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তখনই কথা হয়েছিল যে কাশ্মীর অন্যান্য রাজ্যগুলির মতো ভারতবর্ষের মধ্যে একেবারে বিলীয়মান হয়ে যাবে না, তার নিজস্ব একটা সত্তা থাকবে।
সেই স্বশাসনের পরিধি কতটা ছিল? তিনটি বিষয় ছিল,
কেবল তিনটি বিষয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন সেইটি প্রযোজ্য হবে। সেগুলি হচ্ছে কমিউনিকেশন, বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা।
প্রতিরক্ষা, হ্যাঁ।
এছাড়া তখন কাশ্মীরের এখন যিনি মুখ্যমন্ত্রী তাকে বলা হতো প্রধানমন্ত্রী, এবং কাশ্মীরের নিজস্ব আলাদা পতাকা ছিল এবং কাশ্মীরের নিজস্ব সংবিধান তৈরির জন্য আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও ছিল। কিন্তু নানাভাবে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে যেতে প্রায় পুরোটা কাশ্মীরই ভারতবর্ষের অন্যান্য যা জায়গায় যা নিয়ম কানুন আইন সেগুলোতে ঢুকে গেল। এইটা নিয়ে বিবাদ যে যেমন বিজেপির মত হচ্ছে এক দেশ সেখানে সর্বত্র একই
শাসন ব্যবস্থা, একই আইন থাকবে। একটা কথা গৌতম, যে এই সংবিধানের 370 ধারা বহুদিন তো হয়ে গেল, 70 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখন আবার নতুন করে এই যে বিতর্ক উঠছে, তো এই বিশেষ ধারাটা রাখার পক্ষে এবং বিপক্ষে যুক্তি কি কি দেখানো হচ্ছে?
এই যে কাশ্মীরকে কি করে শান্ত করা হবে এ ব্যাপারে নানামুনির নানা মত। বিজেপি সরকারও যেমন গোড়ার দিকে কড়া মনোভাব নিয়ে বলপ্রয়োগের পথে গিয়েছিল, কিন্তু খুব সম্প্রতি বিজেপি সরকার সেইখান থেকে পিছিয়ে এসে কাশ্মীরের মানুষের মন জয় করবার চেষ্টা করছে।
কড়া আইনগুলো বলবৎ করা থেকে কিছুটা সরে আসছে এবং কিছুটা শিথিল করছে, তাদের ওই জোর করে কিছু চাপিয়ে দেওয়ার বিষয়টি।
না, জোর করে কিছু না। এখন কথা হচ্ছে যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস আমলের পি চিদম্বরম, তিনি সম্প্রতি বলেছেন যে তিনি কাশ্মীরে গিয়ে বহু মানুষের সঙ্গে কথাবার্তা বলে তার যেটা মনে হয়েছে যে কাশ্মীরিরা স্বশাসন চায়, এবং তার মতে কাশ্মীরিরা অধিকাংশই মুখে আজাদি শব্দটা ব্যবহার করলেও, অর্থাৎ স্বাধীনতা, তারপরে ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়া, আসলে তারা বোঝাতে চাইছেন বেশিরভাগই যে আমরা স্বশাসন চাই, যে স্বশাসনের কথা 370 ধারায় প্রথমে বলা হয়েছিল। এখন সেইটা নিয়েই বিজেপি নেতারা হুলস্থুল বাঁধিয়েছেন, বলছেন দেখেছো এই তো দেশদ্রোহীদের মতো কথাবার্তা বলছে, যে ভারতবর্ষকে ভাগ করতে চাচ্ছে।
কিন্তু এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি রকম, তাদের মনোভাবটা কি বিজেপির বাইরে যারা?
সবারই ব্যাপার হচ্ছে ধরি মাছ নাচুই পানি। কংগ্রেস চিদম্বরমের ওই খোলাবেলা কথায় খুব বিপদে পড়ে যায়। তারা এমনকি তাদের দলের যিনি মুখপাত্র তিনি বলেন যে না, ওটা চিদম্বরমের ব্যক্তিগত মত, দল এরকম কোনো কথা বলছে না।
হ্যাঁ, তো এই বিশেষ, এই যে বিশেষ আইন, এটা কি খারিজ করা যায় এবং সেটা কি পদ্ধতিতে খারিজ করা হতে পারে?
হ্যাঁ, খারিজ করার পদ্ধতিটা যেটা আছে সেটা হচ্ছে কাশ্মীরের, জম্মু কাশ্মীরের যে স্টেট অ্যাসেম্বলি, যে রাজ্য বিধানসভা, তারা যদি একটা এ ব্যাপারে প্রস্তাব নেয়, প্রস্তাব যদি পাশ হয়, তবেই সে প্রস্তাব পাঠানো হবে দিল্লিতে লোকসভার কাছে, কিন্তু সেটা হওয়া খুব মুশকিল। কেননা কাশ্মীরের লোকজন মনে করে আমাদের সেই যে আমরা তখন যে অনেক বেশি স্বায়ত্তশাসন উপভোগ করতাম সেটাই ফিরিয়ে আনা দরকার।
আরেকটি কথা, যে কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য এই বিশেষ আইনটা কি থাকা ভালো নাকি সেটা বাতিল করা উচিত, এই মনোভাব কি দেখছেন আপনি সাধারণ মানুষের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে?
এটা আসলে যে সিদ্ধান্ত নেওয়া হোক সেটা এত অপ্রিয় সিদ্ধান্ত হবে, আপনি কখনোই কাশ্মীর জম্মু কাশ্মীরের সমস্ত মানুষকে মন জয় একটা প্রস্তাব একটা পথ অবলম্বন করে করতে পারবেন না। এবং খেয়াল রাখুন, জম্মু কাশ্মীর মানে কিন্তু মুসলিম অধ্যুষিত কাশ্মীর, হিন্দু অধ্যুষিত জম্মু এবং বৌদ্ধ অধ্যুষিত লাদাখ অঞ্চল। কাজে এই যে তিনটে মূল অংশ জম্মু কাশ্মীর রাজ্যের, তাদের তিন তরফের তিন রকম মতামত।
তবে একটি কথা গৌতম, ওখানে তো সংখ্যাগরিষ্ঠ তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা।
হ্যাঁ, সামগ্রিকভাবে মুসলিম
সংখ্যাগরিষ্ঠ, এবং সেই জন্য কিন্তু
ওই যে অঞ্চলগুলো যেগুলো ধর্মীয় কারণে এদের একটা আলাদা ক্যারেক্টার রয়েছে, তারা কেউ এটা চায় না যে 370 কি এলো কি না এলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই।
যাই হোক, এখন আমাদের মানে দেখতে হবে, অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই যে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেন এবং কিভাবে কাশ্মীরের জনগণের মন জয় করতে পারেন, তারপরে সেখানে পূর্ণ শান্তি ফিরে আসতে পারে কিনা।
এই যে এখন এই যে একজন বিশেষ মধ্যস্থকারীকে নিয়োগ করা হয়েছে, তিনি কতটা কি
প্রস্তাব রাখতে পারেন
সেইগুলো দেখতে হবে।
গৌতম গুপ্ত, আজকে এই খবরাখবর জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর। আপনারা ফোন করুন এবং ইমেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা প্রশ্ন মন্তব্য পাঠান। এবারে বিজ্ঞান পর্ব। ক্যান্সার রোগের সঙ্গে মদ বা সুরার যোগাযোগ যোগসূত্র নিয়ে নতুন একটি গবেষণা সম্পর্কেই আপনাদের শোনাচ্ছি। নানা ধরনের আসক্তির মধ্যে মদ্যপান বা সুরার আসক্তি সম্ভবত সবচাইতে ক্ষতিকারক। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে যে মদ্যপানের সঙ্গে 7 ধরনের ক্যান্সার রোগ হবার সরাসরি সংযোগ রয়েছে। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, মদ্যপানের কারণে 7 ধরনের ক্যান্সার হয়ে থাকে। গবেষকেরা জানান, সুরাপানের কারণে মুখের ভেতরে ল্যারিংস বা বাকযন্ত্রে, এসোফেগাস বা খাদ্যনালীতে, যকৃতে, মলাশয় বা মলদ্বারে এবং মেয়েদের স্তন ক্যান্সারও হয়ে থাকে। গবেষকেরা 10 বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা চালান। ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড এবং আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ, দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ ক্যান্সার রোগ নিয়ে গবেষণা চালায়। যারা প্রচুর মদ্যপান করেন তাদের ক্যান্সার হবার ঝুঁকি অনেক বেশি, তবে যারা অল্প স্বল্প বা কখনো সখনো অ্যালকোহল বা সুরাপান করেন তাদেরও ক্ষতি হবার সম্ভাবনা প্রচুর। ওই গবেষণায় দেখা গিয়েছে যে 2012 সালে 5.8% মানুষ যারা সুরাপান করেছেন এবং মারা গিয়েছেন তারা সবাই ক্যান্সার রোগে প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা কেন্দ্রের গবেষক জানা উইল বলেন, আমরা জানি যে ক্যান্সারের সঙ্গে অ্যালকোহলের বা সুরাপানের সরাসরি যে সম্পর্ক আছে সেটা 10 জন মানুষের মধ্যে 9 জনই জানেন না বা সে সম্পর্কে সচেতন নন। দ্য গার্ডিয়ান সংবাদ পত্রিকায় জানা উইলের এই মন্তব্যটি প্রকাশিত হয়। তিনি আরও বলেন, ক্যান্সার এবং সুরার মধ্যে যে যোগসূত্র আছে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ মিলেছে। তবে আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে ওয়াইন বা সুরাপান করলে তা হৃদরোগের জন্য যে ভালো বলা হয়ে থাকত তা কিন্তু সাম্প্রতিক এই গবেষণায় ভ্রান্ত বলেই বিবেচিত হয়েছে। গবেষকেরা বললেন, সীমিত পরিমাণ সুরাপান হৃদরোগের জন্য যে ভালো তার পক্ষে জোরালো কোনো প্রমাণ নেই। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ রয়েছে এর 41তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
এর আগের অনুষ্ঠানে আমরা ওকে নিয়ে কথা বলেছিলাম, আজও আমরা ইংরেজি ভাষার একটি বহুল ব্যবহৃত এক্সপ্রেশন নিয়ে কথা বলবো।
কোনটা বলুন তো?
এনিওয়ে,
এড়িয়ে যাচ্ছেন মনে হচ্ছে, বলবেন না আজ আমরা কোনটা নিয়ে কথা বলবো, কোন বিষয় নিয়ে?
না না, এড়িয়ে যাচ্ছি না, বলছিলাম যে আজ এই এনিওয়ে নিয়েই আমরা কথা বলবো।
ও তাই, বলুন। এনিওয়ে তো আমরা কথায় কথায় প্রায় ব্যবহার করে থাকি, আর আমার কাছে মনে হয় খুব সহজ একটা এক্সপ্রেশন।
হ্যাঁ, অনেকটাই সহজ বলতে পারো, তবে সামান্য কিছু কনফিউশনের ব্যাপারও রয়েছে এখানে,
তাই নাকি?
হ্যাঁ, তবে সেই জটিলতার ব্যাখ্যার আগে এসো না শোনা যাক লুসিয়া আর কাভে কি বলছে।
Kave, you look tired. Did you get enough sleep last night?
The fire alarm in my building went off at 5 a.m. But I had to get up early anyway.
I'm sorry to hear that. Anyway, let's talk about today's lesson.
এই সংলাপে তো আমরা দুবার এনিওয়ে কথাটা শুনলাম।
হ্যাঁ, একবার কাভে বললো বাট আই হ্যাড টু গেট আপ আর্লি এনিওয়ে, আর একবার লুসিয়া বললো এনিওয়ে লেটস টক অ্যাবাউট টুডেস লেসন। সাবরিনা, তুমি কি কাভে আর লুসিয়ার এই এনিওয়ে ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছো?
না তো, আমার কাছে কিন্তু একই রকম মনে হচ্ছে, তবে তাদের সংলাপের অর্থটা বুঝতে পেরেছি।
তাহলে প্রথমে আমাদের সেটাই বুঝিয়ে বলো।
হ্যাঁ, এখানে কাভেকে আজ ক্লান্ত দেখাচ্ছে, তো লুসিয়ার সে কথা বলার পর কাভে বলল ভোর 5টায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় তার ঘুম ভেঙে গেল, কিন্তু বলল সে এমনিতেও অবশ্য তার সকালবেলা ওঠার কথা।
হ্যাঁ, আর লুসিয়া কি বলল?
লুসিয়া বলল এটা শুনে সে খুব দুঃখিত, তবে বলল যে যাই হোক আজ এনিওয়ে নিয়ে কথা বলা যাক।
বাংলায় যে বাক্যগুলো তুমি বুঝতে পেরেছ সেটা বুঝেছি, কিন্তু এনিওয়ের ব্যবহারে যে এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটা বোধ হয় বুঝতে তোমার অসুবিধা হচ্ছে।
হ্যাঁ, সেই পার্থক্যটা ঠিক ধরতে পারছি না।
শোনো তাহলে এই কথোপকথন।
Anyway, as one word is a common adverb in everyday speech. It is used to show disagreement or contrast. And appears either at the beginning or the end of the sentence.
এখন কি কিছুটা বোঝা যাচ্ছে সাবরিনা?
হ্যাঁ, লুসিয়া বলছে এনিওয়ে যখন এক শব্দ হিসেবে ব্যবহার করা হয় তখন তা একটি অত্যন্ত পরিচিত অ্যাডভার্ব, যা কিনা প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করা হয়।
এবং লুসিয়া আরও বলছে যে এনিওয়ে সাধারণত ব্যবহার করা হয় কোনো ব্যাপারে মতভেদ বা বৈপরীত্য বোঝাতে, আর এই এনিওয়ে হয় বাক্যের একেবারে প্রথমে অথবা শেষে ব্যবহার করা হয়। আরেকটা ব্যাপার কি জানো সাবরিনা?
কি?
বাক্যের প্রথমে যখন এনিওয়ে ব্যবহার করা হয় তখন আগেকার বাক্য থেকে যে পরের বাক্যটা একটা ভিন্ন মোড় নিচ্ছে সেটা কিন্তু বেশ বোঝা যায়।
কিভাবে?
ওই যে আজকের আলোচনায় প্রথম দিকে লুসিয়া বলল এনিওয়ে লেটস টক অ্যাবাউট টুডেজ লেসন, তাতে আলোচনার প্রসঙ্গটা কিছুটা পাল্টে গেল।
হ্যাঁ তাই তো, কারণ এর আগে তো কথা হচ্ছিল কাভের ক্লান্তি বোধ করা নিয়ে।
ঠিক বলেছো সাবরিনা, এবার শোনা যাক আলাপের সময় কিভাবে এই এনিওয়ে ব্যবহার করা হয় সে সম্পর্কে কাভে কি বলছে।
There are two main ways that anyway is used in conversation. One is to show contrast with another speaker's point.
And the other is to signal change in conversation, to show that you will talk about something different.
Anyway, at the end of the sentence, generally shows contrast. It does not always mean the speaker disagrees, but signals a comparison.
I can't find my bus pass. That's okay. I'll let you ride anyway.
তাহলে কাভে এখানে এনিওয়ে ব্যবহার সম্পর্কে ঠিক কি বলছে বলো তো সাবরিনা?
কাভে আসলে বলছে যে দুভাবে এই এনিওয়ে ব্যবহার করা হয় যে কোনো সংলাপে বা আলাপচারিতায়।
হ্যাঁ, একটা ব্যবহার হচ্ছে অপর বক্তার বক্তব্যের বিপরীতে বক্তব্য রাখতে গিয়ে এনিওয়ে ব্যবহার করা হয়। সাবরিনা, দ্বিতীয় ব্যবহার সম্পর্কে এবার লুসিয়া কি বলল?
লুসিয়া বলছে যে এনিওয়ে ব্যবহার করা হয় আলাপে পরিবর্তন আনার ইঙ্গিত দেবার জন্য।
হ্যাঁ, এটা বোঝাতে যে দ্বিতীয় বক্তা ভিন্ন কিছু বলতে চাইছেন, আলোচনার প্রসঙ্গ বদলানোর আভাস দিতে।
যেমনটি আপনি একটু আগেই লুসিয়ার প্রথম দিকের বাক্যের উদাহরণ দিয়েছিলেন, যখন সে কাভের ক্লান্তির প্রসঙ্গ থেকে আজকের পড়ার প্রসঙ্গে চলে এলো।
কাভি আবার বলছে যে বাক্যের শেষে এনিওয়ে ব্যবহার করলে এটা অনেকটা বৈপরীত্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সেটা সবসময়ই যে দ্বিমত প্রকাশ করার জন্য তা কিন্তু নয়, অনেক সময় তুলনা করার জন্যও বলা হয়।
যেমন
ধরো, একেবারে গোড়াতে কাভি যখন বলল যে তার ক্লান্তি সত্ত্বেও তাকে আগেই ঘুম থেকে উঠতে হয়েছে, তখন সে বলছে বাট আই হ্যাড টু গেট আপ আর্লি এনিওয়ে।
মানেটা কি এরকম, সে যাই হোক আমাকে তো ভোরে উঠতেই হতো?
বাহ, ঠিক বলেছো তুমি, মানেটা একদম তাই। এ ব্যাপারে লুসিয়ার দেওয়ার উদাহরণটা লক্ষ্য করো।
হ্যাঁ, লুসিয়া বলছে আই ক্যান্ট ফাইন্ড মাই বাস পাস, দ্যাটস ওকে, আই উইল লেট ইউ রাইড এনিওয়ে।
সেখানেও ওই আগের বাক্যের মতোই তুলনা বা বৈপরীত্য বোঝাচ্ছে, কিন্তু দ্বিমত নয়। বাক্যের একেবারে প্রথমে এনিওয়ে ব্যবহার সম্বন্ধে এবার শোনা যাক লুসিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ।
Anyway, at the beginning of a sentence shows that the speaker wants to talk about a different and usually more important subject.
Sabrina, বলো তো লুসিয়া ঠিক কি বলছে?
একটি বাক্যের গোড়াতে এনিওয়ে ব্যবহার করা হলে এটা বোঝা যায় যে যিনি কথাটা শুরু করলেন তিনি এখন ভিন্ন বিষয়ে এবং সম্ভবত আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান।
হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে লুসিয়া বলেছিল anyway, let's talk about today's lesson, সেই বাক্যে কিন্তু anyway এই ব্যবহারটাই পরিষ্কার বোঝা গেছে। এখন শোনা যাক কাজের জায়গায় এই দুজনের মধ্যকার বাক্যালাপ।
Hey, it's almost lunchtime. Where are you going to go eat?
I'm not sure. I was thinking of going to the deli.
Yeah, that sounds good.
Anyway, can you send me those numbers so I can finish the report?
এখানে কাভি লুসিয়াকে বলছে এখন তো প্রায় দুপুরের খাবারের সময় হয়ে এলো, তুমি কোথায় খেতে যাচ্ছ?
আর লুসিয়ার কি জবাব ছিল?
লুসিয়া বলল সে ঠিক জানে না, সে বোধহয় কোনো ডেলিতে খেতে যাবে। তখন কাভে তাকে সমর্থন করল।
কিন্তু লক্ষ্য করছে সাবরিনা, পরের বাক্যে বিষয়ের পরিবর্তন আনল লুসিয়া যখন সে বলল এনিওয়ে ক্যান ইউ সেন্ড মি দোজ নাম্বারস সো আই ক্যান ফিনিশ দোজ রিপোর্টস। এখানে লুসিয়া খাবার প্রসঙ্গ থেকে অফিসের কাজের প্রসঙ্গে ফিরে আসলো।
হ্যাঁ, তাই তো, ঠিক বলেছেন। তবে এখানে কিন্তু আমার একটা প্রশ্ন জানার ছিল, আর সেটা হচ্ছে এই যে ও বলল যে ডেলিতে খেতে যাওয়ার কথা, তো এই ডেলি মানেটা কি প্রতিদিন?
না না, এই ডেলি সেই ডেলি নয়, বানানটাও কিন্তু ভিন্ন। ডি ই এল আই, এর মানে হচ্ছে সুস্বাদু টাটকা খাবার দোকান। ডেলিকেটেসন শব্দটি জার্মান এবং ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে। এটি আমেরিকান ইংলিশে 1954 সাল থেকে চালু হয়েছে। বলা হচ্ছে ইংরেজি ডেলিশিয়াস কিংবা ডেলিশিয়াস ডিশ, এরকম শব্দ থেকে এই শব্দটি এসছে।
বাহ, বেশ মজার ব্যাপার তো।
এনিওয়ে, এখন তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।
বাহ, আপনি তো এনিওয়ে বলে আবার প্রসঙ্গ পরিবর্তন করলেন, আর খাবার প্রসঙ্গ থেকে আপনি চলে আসলেন আমাদের এভরিডে গ্রামার অনুষ্ঠানটির প্রসঙ্গে।
তাহলে সাবরিনা, এনিওয়ের ব্যবহারের বিষয়টা তোমার কাছে এবার স্পষ্ট হয়েছে, আর এখন আর কোনো কথা নয়, সত্যি সত্যি উঠতে হচ্ছে। ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকে।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে তার প্রতিবেশী দেশ এবং বিশ্বকে যখন হুমকির মুখে ফেলেছে, সেই সঙ্গে কিম জং উন সরকার তার নিজের জনগণকে তার বিশাল বন্দী শিবিরে নির্যাতন এবং দমন করা অব্যাহত রেখেছে। পররাষ্ট্র দফতর সম্প্রতি কোয়ানলিসো বা রাজনৈতিক বন্দী শিবির নামে বিশেষ ধরনের কারাগার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। কোয়ানলিসো কারাগারে সরকারের উন্নতি সাধনে অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে বন্দীদের খনি অথবা অন্যান্য প্রকল্পে কাজ করতে বাধ্য করা হয়। সাধারণত বন্দীদের এসব শিবিরের নির্মম দৈহিক যন্ত্রণার পর বেঁচে থাকার কথা নয়। কাইচং নামের একটি রাজনৈতিক বন্দী শিবিরে 15,000 বন্দীকে রাখা হয়েছে, যারা সবাই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী। উত্তর কোরিয়ায় সকল কোয়ানলিসো বা রাজনৈতিক বন্দী শিবিরে রাষ্ট্রের শত্রু বলে চিহ্নিত বন্দীদের সাধারণ বন্দীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং দৈহিক নির্যাতনের মাধ্যমে রাজনৈতিক অপরাধের জন্য শাস্তি দেয়া হয়। একক কারোর অপরাধের জন্য 3 প্রজন্মের শাস্তির বিধান দিয়েছে উত্তর কোরীয় সরকার, যেখানে সাজাপ্রাপ্ত একক বন্দীর সঙ্গে 3 প্রজন্মের পরিবার পরিজনকে শিবিরে পাঠানো হয় যারা কোনোই অপরাধ করেননি। কাইচংয়ে এ ধরনের 3 প্রজন্মের পরিবারবর্গ সাজাভোগ করছেন। বন্দীদের মধ্যে ক্ষুধাজনিত মৃত্যুকে উৎসাহিত করার প্রচলন দেখা যায়। ক্ষুধার জ্বালা মেটাতে তাদেরকে ইঁদুর, ব্যাং এবং সাপ ধরে খেতে বলা হয়। হোয়াসং কারাগার সম্পূর্ণ নিয়ন্ত্রিত বন্দী শিবির বলে খ্যাত, যেখানে বন্দীদের অপরাধের মাত্রা বুঝে 3 সেকশনে রাখা হয়। দক্ষিণ কোরিয়ার দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে তাদের হিসেব অনুযায়ী হোয়াসং কারাগারে আনুমানিক 20,000 বন্দী রয়েছে। অসমর্থিত খবরে জানা যায় এখানকার বন্দীদের পুঙ্গাইরি পরমাণু পরীক্ষা কেন্দ্রের স্থাপনা নির্মাণে ব্যবহার করা হতে পারে। চংজিন নামের রাজনৈতিক বন্দী শিবিরে আনুমানিক 5,000 বন্দীকে রাখা হয়েছে। কিছু কিছু এনজিও প্রতিষ্ঠান এই বন্দী শিবিরের বর্ধিত অর্থনৈতিক শ্রমের গুরুত্বের প্রতি ইঙ্গিত দিয়েছেন। তারা জানান এই বন্দী শিবির এবং সংলগ্ন এলাকায় তারা বর্ধিত অর্থনৈতিক গতিবিধি দেখতে পেয়েছেন। পররাষ্ট্র দফতরের মানবাধিকার চর্চা বিষয়ে বার্ষিক রিপোর্টে জানা যায় স্বপক্ষ ত্যাগকারীরা জানিয়েছেন সামারি এক্সিকিউশন, দৈহিক অত্যাচার, চিকিৎসার অভাব এবং ক্ষুধার কারণে কোয়ানলিসোতে মৃত্যু এখন সাধারণ ঘটনা। 2014 সালের জাতিসংঘ ইনকোয়ারি কমিশন জানিয়েছে ক্ষুধা, অবহেলা, কষ্টকর চাপ, কষ্টকর শ্রম, রোগ এবং মৃত্যুদণ্ড প্রদানের কারণে আটককৃত বন্দীদের মধ্যে উচ্চ হারের মৃত্যু লক্ষ্য করা গেছে। এখন সময় হয়েছে উত্তর কোরিয়ার জনগণের দুঃখ দুর্দশার কথা বিশ্বের কাছে তুলে ধরার। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন মানবাধিকার এবং গণতান্ত্রিক সুশাসনের উন্নয়ন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতির একটি মূল বিষয়। যুক্তরাষ্ট্র সরকার উত্তর কোরীয় জনগণের মানবাধিকারের সপক্ষে বলা অব্যাহত রাখবে।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সেলিম হোসেন।
শুরু করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে, যেখানে তিনি বলেছেন ভারতের পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বাণিজ্য নগরী মুম্বাই যাচ্ছেন।
লক্ষ্য নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আরো বিনিয়োগ নিয়ে আসা, আর সেই লক্ষ্যেই এবার একটি বণিক সভার আমন্ত্রণে মুম্বাই যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে আগামীকাল বুধবার রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের মুখ্য সচিব মলয় দে সহ অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন বাণিজ্য নগরীতে। পশ্চিমবঙ্গ যে বিনিয়োগের সেরা গন্তব্য, সেটাই শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। বণিক সভার বৈঠকের পাশাপাশি শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আগামী বছর জানুয়ারিতে এ রাজ্যে হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানানো হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে সহযোগিতা না করা এবং ফেডারেল এজেন্টদের কাছে মিথ্যা বলবার দায় স্বীকার করবার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এক সময়কার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জর্জ পাপাডোপোলাসের পোলাসের নিন্দা করেছেন। এক বছর আগে ট্রাম্প 30 বছর বয়সে জ্বালানি এবং তেল বিশেষজ্ঞ পাপাডোলাসকে এক্সেলেন্ট গায়ে আখ্যা দিয়েছিলেন। আর নতুন টুইটারে তিনি বলেছেন খুব কম লোকই জানত জর্জ নামের ওই তরুণ নিচু পর্যায়ের একজন স্বেচ্ছাসেবী যে ইতিমধ্যেই মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্প প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিষয়টি তদন্ত করতে গিয়ে নানা ধরনের ঘটনা বেরিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে অর্থ পাচার, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সাবেক ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের সহযোগিতা করা, এসব অভিযোগ গঠিত হওয়া তারই অংশ। রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি ম্যানাফোর্ট এবং তার সাবেক এক ব্যবসায়ী বন্ধু রিক গেটসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। রবার্ট মুলার তার 5 মাসের তদন্তের পর এই প্রথম জনসমক্ষে একটি অভিযোগ প্রকাশ করেছেন, যদিও তা নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা বিষয়ক তদন্তে সামাজিক মাধ্যমে রাশিয়া সমর্থিত গোষ্ঠীর 80,000 পোস্টের প্রমাণ মিলেছে, যাতে 12,60,00,000 আমেরিকানের কাছে পৌঁছানো হয়েছে ওই বার্তা। মঙ্গলবার সেনেট কমিটির কাছে টুইটার, ফেসবুক এবং গুগলের অ্যাটর্নিরা সাক্ষ্য দেবার সময় এই তথ্য উঠে এসেছে। ফেসবুক ও টুইটার তাদের বিশেষ কৌশলই যথাক্রমে কলিন স্ট্রেচ এবং শন এজেটকে সাক্ষ্য দিতে পাঠাবে। গুগলের পক্ষে ওই শুনানিতে থাকবেন গুগলের পরিচালক তথ্য রিচার্ড সেলগাডো। আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় আত্মঘাতী ট্রাক বোমার বিস্ফোরণে অন্তত 8 জন নিহত ও অসংখ্য আহত হয়েছে। ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। এ মাসের গোড়ার দিকে আফগান মিলিটারি একাডেমির কাছে এক আত্মঘাতী বোমার ও তার বিস্ফোরক ভর্তি গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে অন্তত 15 জন ক্যাডেটকে হত্যা করেছিল। তালিবান সেই হামলার দায় স্বীকার করেছিল। একই সপ্তাহে আরেক আত্মঘাতী বোমা হামলাকারী এক শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে 50 জনকে হত্যা করে, সেই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে, যা এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘ মিয়ানমারের এই অভিযানকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে আর মিয়ানমার সরকার ওই জাতিগত নিধন শব্দটি অস্বীকার করেছে। সাংবাদিক নির্যাতনের দিক দিয়ে সোমালিয়া টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান দখল করেছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে রিপোর্ট অনুসারে সোমালিয়া সবচেয়ে বেশি পরিমাণ সাংবাদিককে হত্যা করেছে। মঙ্গলবার প্রকাশিত 10th Annual গ্লোবাল ইম্পিউনিটি ইন্ডেক্সে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধে বিপন্ন সোমালিয়ায় 1 দশকে 2 ডজনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। একইভাবে 6 বছরের গৃহযুদ্ধে থাকা সিরিয়া এদিক দিয়ে দ্বিতীয় অবস্থানে, সিরিয়ার বিপুল সংখ্যক সাংবাদিককে হত্যা করা হয়। ইরাকের অবস্থান তৃতীয়, এই তালিকায় চতুর্থ হয়েছে সুদান, দক্ষিণ সুদান এবং 5ম স্থানে ফিলিপাইনের নাম। সিপিজের প্রতিবেদনে 6ষ্ঠ স্থানে মেক্সিকো, 7ম স্থানে পাকিস্তান, 8ম ব্রাজিল, 9ম রাশিয়া, 10ম বাংলাদেশ, 11তম নাইজেরিয়া এবং 12তম ভারতের নাম। আফগানিস্তানের নাম প্রতিবছর থাকলেও এবার আফগানিস্তানে সাংবাদিক হত্যার ঘটনা কমেছে। ক্যাটালোনিয়ার বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লোস পুইজমন্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তিনি বেলজিয়াম গেলেও বলেছেন তিনি বেলজিয়ামে আশ্রয় প্রার্থনা করবেন না। মঙ্গলবার ব্রাসেলসে তিনি বলেছেন, আমি এখানে আশ্রয় নিতে আসিনি, এসেছি নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য। তিনি সেখানে কতদিন থাকবেন তা এখনও বলেননি। প্রধান কৌশলী হোজে ম্যানুয়াল মাজা বলেছেন তিনি ক্যাটালোনিয়ার অপরাপর নেতাদের বিরুদ্ধেও বিদ্রোহের অভিযোগ গঠন করবেন। আদালত ওইসব অভিযোগ সর্বোচ্চ 30 বছরের জেলসহ নানা মেয়াদে সাজা দিতে পারে। দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে নির্মিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্থাপনার পর চীনের সঙ্গে সৃষ্ট 1 বছরের কূটনৈতিক উত্তেজনার অবসান ঘটতে যাচ্ছে আগামী সপ্তাহে চীন এবং দক্ষিণ কোরিয়ার 2 প্রেসিডেন্টের বৈঠকের মধ্যে দিয়ে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাবত্রার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতিসহ নানা অভিযোগের বিচার এড়াতে সিনাবত্রা গত মাসে দেশ থেকে পালিয়ে যান। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি 2টি কূটনৈতিক এবং 2টি ব্যক্তিগত পাসপোর্ট বহন করছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আরেকবার জানিয়ে দিচ্ছি, voabangla.com। আপনারা আমাদের সঙ্গে ফ্যান ইমেল করে যোগাযোগ করুন। আর আজকে এ পর্যন্তই আমাদের অনুষ্ঠান। আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।